ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা চৌধুরী। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।
তাছাড়াও রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
তার আমলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মে গ্যারান্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধু সমাজ বিজেপিকে সমর্থন করবে।
রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ে প্রফেসর ওমর ফারুকের মন্তব্য।
ইসরায়েলের সাপোর্টে সবকিছু গেলে এই দুই রাষ্ট্রের সমাধানের আর কোনো ভবিষ্যৎ থাকবে না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সোমবার এই প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে পরে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্য স্থাপনের চেষ্টা করবেন তিনি। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, নতুন আমেরিকান নেতার সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা এগিয়ে যাবে এবং ইউরোপের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতে। টাইমস অফ লন্ডন এবং জার্মানির বিল্ড পত্রিকার সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প যে নেটোর সমালোচনা করেছেন তার প্রেক্ষিতে মার্কেল ওই মন্তব্য করেন। ওই একই সাক্ষাৎকারের জবাবে সোমবার রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালা বিষয়ক প্রস্তাব সম্পর্কে এত শীঘ্রই মন্তব্য করা যাবে না। ট্রাম্প সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এই ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র হ্রাস করতে রাজি হয়, তার পরিবর্তে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে তিনি সমর্থন করবেন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, তিনি ক্ষমতা হাতে নেয়ার পর আমরা যে কোনো উদ্যোগের বিষয় মূল্যায়ন করতে পারব। ট্রাম্প সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপের সমালোচনা করেন। সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, আগামী সপ্তাহে কাজাখস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় তারা যোগ দেবে। ওই শান্তি আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের প্রায় 6 বছরের যুদ্ধের অবসান ঘটানো। বিদ্রোহী কর্মকর্তারা সোমবার কাজাক রাজধানী আস্তানায় বলেন, 23 জানুয়ারির বৈঠকে অস্ত্রবিরতি, মানবিক বিষয়সমূহ এবং প্রশাসন যেসব অধিকার বা আইন লঙ্ঘন করেছে তার ওপর মনোযোগ দেওয়া হবে। ডিসেম্বর মাসে বিরোধীদের বড় ধরনের ক্ষতি হয় যখন আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর পতন ঘটে। রবিবার পর্যবেক্ষকরা বলেন, দামেস্কের কাছে একটি আশ্রয়স্থলে সিরিয়ান সরকারি বাহিনীর কামানের গোলার আঘাত লাগে। ওই হামলায় অন্তত 30 জন বেসামরিক মানুষ হতাহত হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক সমাজকে রুশ আগ্রাসনের মুখে রুখে দাঁড়াতে হবে। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউক্রেনের এক দৃঢ় সমর্থক ও শরিক হওয়ার আহ্বান জানান। সোমবার কিয়েভে তিনি ওই মন্তব্য করেন। বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কোর পাশে দাঁড়িয়ে উল্লেখ করেন যে ওই দেশকে দুর্নীতি ও ক্রেমলিনের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে কিয়েভে বাইডেনের শেষ সরকারি সফর। তিনি তার ভাষণে আরও বলেন, বিদায়ী ওবামা প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশে চাঞ্চল্যকর নারায়ণগঞ্জ হত্যা মামলায় 26 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার প্রতিবেদনে।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন যা দেশব্যাপী আলোড়নের সৃষ্টি করেছিল, সেই মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের সাবেক 3 জন কর্মকর্তা, স্থানীয় সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে স্থানীয় একটি আদালত। 9 জনকে দেওয়া হয়েছে নানা মেয়াদের সাজা। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 26 জনের মধ্যে 17 জন র্যাবের সাবেক কর্মকর্তা এবং সদস্য রয়েছেন। র্যাবের কর্মকর্তারা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার ছিলেন। হত্যা মামলার পরে তাদের চাকরিচ্যুত করা হয়। 2014 সালের এপ্রিলে নারায়ণগঞ্জের 7 জনকে অপহরণ ও হত্যা করা হয় আর 3 দিন পরে পার্শ্ববর্তী শীতলক্ষা নদীতে মরদেহগুলো ভেসে ওঠে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই মামলাটি দেশের 2য় বৃহত্তম মামলা আর র্যাবের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এটি প্রথম। মামলা রায় আইনমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে সৃষ্ট ভয়ভীতি দূর হবে। মামলার আসামি পক্ষ উচ্চতর আদালতে মামলা করবে বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে খবরের পর সংশ্লিষ্ট রিপোর্ট রয়েছে, শোনার আমন্ত্রণ রইল।
আসন্ন উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট
আপনারা খবর শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। দক্ষিণ কোরিয়ার অভিশংসকরা এক দুর্নীতির কেলেঙ্কারি তদন্ত করছেন। ওই কেলেঙ্কারির ফলে দেশের প্রেসিডেন্টের অভিশংসন হয়। অভিশংসকরা স্যামসাং কোম্পানির অস্থায়ী প্রধান লি জয় ইয়াং এর গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। লি জয় ইয়াং হচ্ছেন স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুনহির ছেলে। সাম্প্রতিক বছরগুলোতে চেয়ারম্যান অসুস্থ আছেন। স্যামসাং যে ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য দিচ্ছে, অভিশংসকরা তা তদন্ত করছে। প্রেসিডেন্ট পার্ক গিয়োনহাইয়ের বন্ধু চয় সুন সিল ওই প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেয়। পার্ককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তিনি প্রেসিডেন্টের বাসস্থান ব্লু হাউসে থাকেন। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট নিয়ে অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে রাজ্যের সাধু সন্তরা রীতিমতো শর্ত বেঁধে দিয়ে জানিয়ে দিলেন, তাঁর আমলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মে গ্যারান্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধু সমাজ বিজেপিকে সমর্থন করবে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
আসন্ন উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট নিয়ে অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে রাজ্যের সাধু সন্তরা রীতিমতো শর্ত বেঁধে দিয়ে জানিয়ে দিয়েছেন, তার আমলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মে গ্যারান্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধু সমাজ বিজেপিকে সমর্থন করবে। অযোধ্যায় বিতর্কিত রাম জন্মভূমি বাবরি মসজিদের উপর তৈরি হওয়া অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেটা চাক্ষুষ করাই তাদের একমাত্র বাসনা। প্রধানমন্ত্রীর তরফে এ নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি পেলে তবেই তারা বিজেপির অনুকূলে রাজ্যের হিন্দু ভোট একজোট করবেন। উত্তরপ্রদেশে বিজেপির পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক মহলের দাবি, আচার্যের বক্তব্যতেই স্পষ্ট, রাম মন্দির বিতর্কে কিভাবে রাজ্যের সাধুসন্তরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলা গাঁওয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যেকার সংঘর্ষে তিন জঙ্গি নিহত হওয়ার খবর পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিনজন জঙ্গি মারা পড়েছেন। গতকাল ভারতীয় সময় সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে তিনটি AK-47 রাইফেল উদ্ধার হয়েছে। ভারতীয় সেনা সূত্রের খবর, নিরাপত্তা রক্ষীদের কাছে খবর ছিল পহেলগাঁওয়ের আবুরা গ্রামে ঘাঁটি গেড়েছে জনা কয়েক জঙ্গি। গতকাল সন্ধ্যাতেই গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। সে সময় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, জবাব দেন ভারতীয় জওয়ানরাও। দীর্ঘক্ষণ সংঘর্ষ চলার পর আজই সকালে উদ্ধার হয় তিন জঙ্গির মৃতদেহ বলে ভারতীয় সেনা সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গে যেন গ্রেপ্তার আর পাল্টা গ্রেপ্তারের রাজনীতি শুরু হয়েছে। তৃণমূলের মতে নোট বাতিলের প্রতিবাদ করেই মোদী সরকারের রোষে পড়েছে তাদের সাংসদেরা। বিজেপির মতে এ হচ্ছে আসলে প্রতিহিংসার রাজনীতি। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
আর্থিক প্রতারণার অভিযোগে রবিবার গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আবার ওই দিনই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করলেন তিনি গ্রেপ্তার হতে পারেন খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু নাইডুর হত্যা মামলায়। সারদা চিটফান্ড মামলায় সিবিআই প্রায় দু বছর আটকে রেখেছিল তৃণমূল সরকারের মন্ত্রী মদন মিত্রকে। রোজ ভ্যালি চিট ফান্ড মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে তৃণমূল দলেরই দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে। তৃণমূলের মতে, নোট বাতিলের প্রতিবাদ করার কারণেই তৃণমূল নেতাদের হেনস্থা করছে সিবিআই। আবার বিজেপির মত হল, প্রতিহিংসার রাজনীতি করছে মমতা সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ব্যাপারে অনুসৃত যুক্তরাষ্ট্রের নীতিভঙ্গিতে নাটকীয় রদবদল ঘটাতেও পারেন বলে আশঙ্কার উদ্রেগের মাঝখানে 70-এরও বেশি দেশের প্রতিনিধিবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ রবিবার প্যারিসে প্রত্যয় ব্যক্ত করেন যে দুই রাষ্ট্র সমাধানই শান্তি নিষ্পত্তির একমাত্র বিকল্প পথ। বিষয়টি নিয়ে আমরা কথা বলি বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অবস্থানকারী প্রফেসর ওমর ফারুকের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবির উদ্দিন।
পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি জমিতে ইসরায়েলি বসতি কায়েমের বিরোধিতা করতে 70-এরও বেশি দেশের প্রতিনিধি প্যারিসে সমবেত হন রবিবার দিন। এ সমাবেশ কোনো আশাবাদের ইঙ্গিত বহ কিনা আপনার কাছে?
এটাকে আমাদেরকে এভাবে দেখতে হবে যে গত এক দশকে যেভাবে এই সংঘাতটার একটা পর্যায়ে যাচ্ছে যেখানে শান্তি নিরসনের দিকে কোনো কার্যকরী অগ্রগতি হচ্ছে না, তারই আলোকে দুটো জিনিস আসলে বিভিন্ন দিক থেকে আমাদের দেখার সুযোগ আছে বা প্রয়োজন আছে। একটা হচ্ছে যে ইসরায়েলের যেভাবে তার সেটেলমেন্টটা বাড়িয়েই চলেছে অ্যাগ্রেসিভলি, এটা আসলে যে দুই রাষ্ট্রিক সমাধানের যে একটা ফ্রেমওয়ার্ক গত বেশ কয়েক দশক ধরে সবার সামনে ছিল, এটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে বাস্তবিকভাবে। আর আরেকটা হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে, খুব শিগগিরই নতুন প্রেসিডেন্ট আসবেন, তার আলোকেও আসলে তিনি যে সমস্ত কথাবার্তা অলরেডি বলেছেন তার আলোকে ইসরায়েলের সাপোর্টে সবকিছু গেলে এই দুই রাষ্ট্রের সমাধানের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটাকেই প্রিএম্প করার জন্য এই বিশেষ সামিটটাকে আমাদেরকে দেখতে হবে। এ ব্যাপারে কতটুকু আশাবাদ রাখা যায় সেটা আসলে এখনই বলা মুশকিল, কিন্তু বিশ্বের যারা এ ব্যাপারে কনসার্ন তারা এই প্যারিস সামিটটার মাধ্যমে এই সে সমস্ত রাষ্ট্রীয় যে তাদের চিন্তা ভাবনা সেটা জানিয়ে দিচ্ছেন, বিশেষ করে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের লক্ষ্যে যে তিনি যেন এ ব্যাপারে আরো সচেতন হয়ে সামনে অগ্রসর হন।
আপনার কথা সূত্র ধরেই বলছি যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরায়েলে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যের কথা বলেছে শোনা গিয়েছে। এ সিদ্ধান্ত পরিস্থিতিকে কতটা সংকটাপন্ন করে তুলতে পারে, বিশেষ করে বসতি কায়েমের নিন্দে জানিয়ে উত্থাপিত ভোটে যুক্তরাষ্ট্র যখন কিনা ভোট দানে বিরত থেকেছে তেমন অবস্থায়?
হ্যাঁ, এটা আসলে খুবই একটা সংবেদনশীল বিষয়। কারণ হচ্ছে যে এখানে শুধু একটা ভৌগোলিক সংঘাতের বিষয় না, জেরুজালেমের বিষয়টা আসলে এখানে ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। মুসলিম বিশ্ব অবশ্যই মনে করে যে জেরুজালেমে তাদের একটা অধিকার আছে এবং তারা যদিও এটা মোটামুটি মেনে নিয়েছে যে ইসরায়েল একটি বাস্তবতা এবং তার সঙ্গে শেয়ার করেই জেরুজালেমের ভবিষ্যৎ নির্ধারিত হবে, কিন্তু যদি একপাক্ষিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া হয় এবং তার উপরে নিজেদের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়, এটা আসলে শান্তির জন্য একেবারেই বিপরীত একটা ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে যেই ধরনের সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হতে পারে সেগুলোর দায় দায়িত্ব তো যারাই এই সিদ্ধান্ত নেবে তাদের উপরেই পড়বে। কিন্তু এটা মানে মুসলিম বিশ্ব বা ফিলিস্তিনিরা অত্যন্ত সহজভাবে মেনে নেবে এটা তো আশা করার কোনো কারণ নেই।
প্যারিস সমাবেশে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা যোগ দেননি, বলা বাহুল্য দুপক্ষের মধ্যে মতভঙ্গির ফারাক বিস্তর। কি মনে হয় থেকে এমত অবস্থায় দুই রাষ্ট্র প্রস্তাব কতখানি বিপদাপন্ন? দুই রাষ্ট্র ধারণা ছাড়া সমাধানের বিকল্প আর কি হতে পারে বলে মনে হয়?
তাদেরকে কিন্তু আসলে এই কনফারেন্সে ডাকা হয়নি, এবং এ কারণেই যে এখানে আসলে এই 70টি দেশ যারা এখানে সম্মিলিত হয়েছে তারা একটা এক বাক্যে একটা মানে বাণী পৌঁছাতে চাচ্ছে সংশ্লিষ্ট সবার কাছে যে ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাতের ভবিষ্যৎটা দুই রাষ্ট্রিক সমাধানের মধ্যেই তারা মনে করে, এবং এটা যেন কোনোভাবেই নাকচ না হয়ে যায়, অসম্ভব না হয়ে যায়, এটাই তাদের বাণী। এখন এই প্রসঙ্গেই যদি কোনো না কোনোভাবে দেখা যায় যে এটা সম্ভব হচ্ছে না, তাহলে এখানে দুটো হতে পারে। একটা হচ্ছে যে একরাষ্ট্রিক সমাধান, সেটা তো আসলে ইসরায়েল দিতেই চায় না, এটা হচ্ছে বাস্তবতা। আসলে যেটা হচ্ছে যে ইসরায়েল সত্যিকার অর্থে যেটা চায় একরাষ্ট্রিক, কিন্তু সেখানে ফিলিস্তিনিরা থাকবে না, এটা একটা অসম্ভব ধরনের ধারণা, কিন্তু সেই পথে ইসরায়েল অগ্রসর হচ্ছে। এবং মোটামুটি ভাবে এই যে গত যে রেজলিউশনটা 2334 যেটা 2334 ডিসেম্বরে যেটা রেজলিউশনটা নেওয়া হলো, এটা এবং এই প্যারিস সামিটটা এই বাণীটাই সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে যে শান্তির লক্ষ্যে যদি সবাই সিরিয়াস হয় তাহলে দুই রাষ্ট্রিক সমাধানের পথটা যেন বন্ধ না করা।
উপসাগরীয় অঞ্চল থেকে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রফেসর ওমর ফারুক, আপনার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
নির্বাচনে গ্রেফতার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করা এবং নিখোঁজ করে দেয়া, সংবাদমাধ্যম ও সুশীল সমাজের উপর দমনপীড়ন ও মতামতের প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ বিশ্লেষণ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, আর এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর 2017 সালে বার্ষিক প্রতিবেদনে নির্বিচারে গ্রেপ্তার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিপক্ষকে গুম ও নিখোঁজ করে দেয়া, সংবাদ মাধ্যম ও সুশীল সমাজের উপরে দমনপীড়ন ও মতামত প্রকাশে বাধা প্রদানের অভিযোগ উত্থাপন করে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দমনপীড়নের বিষয়ে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন সালিস কেন্দ্র অধিকার সহ অন্যান্য তাদের বার্ষিক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে। এমতো পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।
মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন, এই ব্যাপারে কিন্তু উদ্বেগ জানানোর জন্য, এই ঘটনাগুলো প্রকাশ করবার জন্য হিউম্যান রাইটস ওয়াচ অথবা আন্তর্জাতিক সংগঠনের দ্বারস্থ হওয়ার কোন প্রয়োজন পড়ে না। কেননা ভুক্তভোগী মাত্রই জানেন এগুলোর সম্পর্কে আমাদের দেশের অনেক সংস্থা সংগঠন এবং নাগরিক সমাজ থেকে এটি সবসময় এই উদ্যোগগুলো প্রকাশ করা হয়, এমনি জানানো হয় এবং আমরা এই প্রতিকার চেয়ে থাকি। দুঃখজনক হলো সত্যি যে প্রতিকারটি আমরা যেভাবে চাই সেভাবেই প্রতিকারটি আমরা পাচ্ছি না, এবং এই ধরনের অপরাধ প্রবণতা আরো ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সবকিছু আরো বেশি ডান পন্থী এবং ডান দিকে ঝুঁকে গেছে, সেখানে কিন্তু কি বিরাট প্রভাব রাষ্ট্রীয়
সবসময়। মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোন অভিযোগ উত্থাপিত হলে তা কর্তৃপক্ষ ভাবে নাকচ করে দেওয়া হয়, এ সম্পর্কে ডক্টর মিজানুর রহমান বলেন। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান মনে করেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় প্রমাণ করেছে যে আইন তার নিজস্ব গতিতেই চলবে, কোনো অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী পৃথিবীতে এই মুহূর্তে আলজাইমার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জেসিকা বার্মনের প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
যুক্তরাজ্যের বৈজ্ঞানিকেরা এমন এক ওষুধের সন্ধান করতে পেরেছেন যা দিয়ে স্মৃতি ভ্রংশতাকে আটকানো যায়। শুধু তাই নয়, স্মৃতিশক্তিকে কিছুটা পরিমাণে ফিরিয়ে দেওয়া যায় আর এই রোগে আক্রান্ত মানুষের আয়ু কম বেশি বাড়িয়ে দেওয়া যায়। অ্যালজাইমার্স অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী পৃথিবীতে এই মুহূর্তে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। এটি এক ধরনের মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ হিসেবে ধরা যেতে পারে, যার ফলে আক্রান্ত লোকদের স্মৃতিশক্তি ক্রমশ নষ্ট হতে থাকে এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। প্রথমে লাইসেস্টার বিশ্ববিদ্যালয় এবং তারপরে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক নতুন ধরনের ওষুধের সন্ধান পেয়েছেন যার প্রয়োগের ফলে এই স্মৃতি ভ্রংশতাকে রুখে দেওয়া যায়, কিছু পরিমাণ স্মৃতিশক্তিকে পুনরুদ্ধার করা যায় আর মানুষের আয়ুও বাড়ানো যায়। ওষুধটির বৈজ্ঞানিক নাম অ্যালোস্টেরিক লিগেন্স, যা প্রধানত স্মৃতিকোষের সাথে সংশ্লিষ্ট প্রোটিনের উপর কাজ করে। অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশকে হিপোক্যাম্পাস বলে সেখানকার প্রোটিনগুলি বয়সের সাথে সাথে কার্যবিহীন হয়ে যায়। ওষুধটির কার্যকারিতা এখানেই। মস্তিষ্কের এই বিশেষ প্রোটিনগুলিকে, যার পোশাকি নাম M1 ম্যাসকুরানিক রিসেপ্টর, পুনরায় কার্যক্ষম করতে সক্ষম হয়। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু টবিন, যিনি জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে প্রকাশিত এই গবেষণাধর্মী প্রবন্ধের মুখ্য রচয়িতা, জানিয়েছেন যে ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গেছে যে এই ওষুধটি ইঁদুরের আয়ু বাড়াতে সাহায্য করেছে, যদিও এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও সঠিকভাবে পরিষ্কার হয়নি। ওষুধটি এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিশেষত কাজ করে মস্তিষ্কের স্মৃতিকোষগুলির উপর, কোষের নিউরনগুলোকে ভেঙে যাওয়া থেকে রোধ করে, কিন্তু ঠিক কিভাবে করে তা এখনও পরিষ্কার হয়নি। আমাদের পরবর্তী গবেষণা তাই এই বিষয়টির উপরেই কেন্দ্রীভূত করা হচ্ছে। বর্তমানে অ্যালজাইমার্স রোগের চিকিৎসা করা হয় মূলত লক্ষণগুলি নির্ণয় করে এবং তা থেকে রোগটিকে নিরাময় করার চেষ্টা করা হয়, যেখানে এই গবেষকরা জানাচ্ছেন যে ওনাদের পদ্ধতিতে রোগটিকে সরাসরি নির্মূল করার চেষ্টা করা হবে। ব্রিটেনের মেডিকেল কাউন্সিল অ্যান্ড ওয়েলকাম ট্রাস্ট চ্যারিটেবল ফাউন্ডেশনের আর্থিক সাহায্যপ্রাপ্ত এই গবেষণাটিতে বর্তমানে সব রকমের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে ইঁদুরের উপর। ইঁদুরগুলোকে ম্যাট কাউ রোগের জীবাণু দিয়ে প্রথমে রোগাক্রান্ত করা হচ্ছে, কারণ এই রোগটার সাথে মানুষের অ্যালজাইমার্স রোগটির অনেক মিল পাওয়া যায়। রোগাক্রান্ত ইঁদুরগুলির উপর খুব হালকা বৈদ্যুতিক শক দিয়ে দেখা হচ্ছে যে ওষুধটি প্রয়োগ করার পর দেখা গেছে যে এই শকটি ইঁদুরের স্মৃতিশক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অধ্যাপক টবিন এর সঙ্গে এও জানিয়েছেন যে বাণিজ্যিক ভিত্তিতে এই ধরনের ওষুধ বাজারে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে। যেসব মানুষেরা এই সময় অ্যালজাইমার্সে আক্রান্ত, তাদের কাছে তাই তাৎক্ষণিক কোনো খুশির খবর বৈজ্ঞানিকেরা এই মুহূর্তে কিন্তু দিতে পারছেন না।
এখন শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
জানুয়ারি মাসের তৃতীয় সোমবার আমেরিকান জনগণ শ্রদ্ধেয় প্রয়াত নাগরিক অধিকার আন্দোলনের নেতা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের স্মরণে দিবসটি পালন করে থাকেন। আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্য অ্যালাবামার ব্যাপটিস্ট মন্ত্রী ডক্টর কিং ছিলেন নাগরিক অধিকার সংগ্রামের একজন নেতা, যিনি অহিংসা নীতির মাধ্যমে সামাজিক প্রবর্তনের ডাক দিয়েছিলেন। এই 15 জানুয়ারি ছিল তার 88তম জন্মবার্ষিকী। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন আপনা আপনি আসে না, পরিবর্তন আসে অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে। ডক্টর কিং বিশাল প্রতিবাদী বয়কট, অবস্থান ধর্মঘট, শান্তিপূর্ণ মিছিল ও অন্যান্য অহিংস নাগরিক অবাধ্যতা আন্দোলনের আয়োজন এবং তাতে অংশ নিয়েছিলেন। ডক্টর কিং একবার বলেছিলেন যে ব্যক্তি অন্যায় জেনেও আইন ভঙ্গ করে এবং অবিচারের প্রতি সমাজের মূল্যবোধ জাগ্রত করতে কারাগারের শাস্তি মেনে নিতে প্রস্তুত থাকে, প্রকৃত প্রস্তাবে সেই আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে। তাই দেখা যায় সক্রিয়বাদীরা মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাপরে অশ্বেতাঙ্গদের
শ্বেতাঙ্গ জনগণ থেকে বিচ্ছিন্ন করার প্রয়াসে আইন ভঙ্গ করে থাকেন, যাতে করে সেই আইনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা যায়। তাই অ্যালাবামার মন্টগোমেরিতে রোজা পার্কস নামের কৃষ্ণাঙ্গ মহিলা বাসে একজন শ্বেতাঙ্গ যাত্রীর কাছে তার আসন ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আইন ভঙ্গ করেছিলেন। পরবর্তীতে সেই অপরাধের দায় তাঁর কারাবাস হয়েছিল। তাঁর সেই দৈন্য সেদিন জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সারা দেশ জুড়ে তাঁর অনুকূলে পড়েছিল অবারিত সমবেদনা। ১৯৬৮ সালের চৌঠা এপ্রিল আততায়ীর গুলিতে ডক্টর কিং নিহত হন। তখন তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তবে তাঁর অমরগাথা জীবনাদর্শ বেঁচে থাকবে এবং আমাদের অনুপ্রেরণা যোগাবে। সময়ের বিবর্তনে বৈষম্য নীতি অবলুপ্ত হয়েছে। বৈষম্য এখন আইনত শাস্তিযোগ্য অপরাধ। আজ যখন আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের অবদানের কথা স্মরণ রেখে জন্মবার্ষিকী পালন করছি, ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান প্রেসিডেন্ট তার দ্বিতীয় দফা শেষ করতে চলেছেন। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের বড় বোন ডক্টর ক্রিস্টিন কিং ফেরিস বলেন, আমার জীবদ্দশায় কখনো ভাবিনি যে আমাদেরই একজনকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দেখতে পাব। ওবামা প্রশাসনে আমাদের মনে হয়েছে প্রতিশ্রুত একটি বাসভূমির সন্ধানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর কিং তার জীবনকে নিজের ভাষায় ব্যাখ্যা করেছেন এভাবে, দীর্ঘস্থায়ী জীবন নয়, উৎকৃষ্টতাই জীবনকে করে মহিমান্বিত।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সোমবার এই প্রতিশ্রুতি দেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে পরে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্য স্থাপনের চেষ্টা করবেন তিনি। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, নতুন আমেরিকান নেতার সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা এগিয়ে যাবে এবং ইউরোপের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতে। টাইমস অফ লন্ডন এবং জার্মানির বিল্ড পত্রিকার সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প যে নেটোর সমালোচনা করেছেন তার প্রেক্ষিতে মার্কেল ওই মন্তব্য করেন। সিরিয়ার বিদ্রোহীরা বলেছে আগামী সপ্তাহে কাজাখস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় তারা যোগ দেবে। ওই শান্তি আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের প্রায় ৬ বছরের যুদ্ধের অবসান ঘটানো। বিদ্রোহী কর্মকর্তারা সোমবার কাজাখ রাজধানী আস্তানায় বলেন, ২৩ জানুয়ারির বৈঠকে অস্ত্রবিরতি, মানবিক বিষয়সমূহ এবং প্রশাসন যেসব অধিকার বা আইন লঙ্ঘন করেছে তার উপর মনোযোগ দেওয়া হবে। ডিসেম্বর মাসে বিরোধীদের বড় ধরনের ক্ষতি হয় যখন আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর পতন ঘটে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, আন্তর্জাতিক সমাজকে রুশ আগ্রাসনের মুখে রুখে দাঁড়াতে হবে। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউক্রেনের এক দৃঢ় সমর্থক ও শরিক হওয়ার আহ্বান জানান। সোমবার কিয়েভে তিনি ওই মন্তব্য করেন। বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কোর পাশে দাঁড়িয়ে উল্লেখ করেন যে ওই দেশকে দুর্নীতি ও ক্রেমলিনের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে কিয়েভে বাইডেনের শেষ সরকারি সফর। তিনি তার ভাষণে আরও বলেন, বিদায়ী ওবামা প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার অভিশংসকরা এক দুর্নীতি কেলেঙ্কারি তদন্ত করছেন। ওই কেলেঙ্কারির ফলে দেশের প্রেসিডেন্টের অভিশংসন হয়। অভিশংসকরা স্যামসাং কোম্পানির অস্থায়ী প্রধান লি জয়ং এর গ্রেপ্তারের আবেদন জানিয়েছেন। কিরগিজস্তানের প্রধান বিমানবন্দরের কাছে সোমবার খুব ভোরে তুরস্কের একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়। শিশুরা সহ ৩৭ জন নিহত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.